exclusively on FusionBD.com. Guasha.
ABC Radio 89.2 শুরু হয়ে গেছে কুয়াশা এবং সঙ্গে আছে শামিন। আর আমার সঙ্গে আছে প্রতিবারের মতন দুটো গল্প। আজকে প্রথম যে গল্পটি শুনবেন তার নাম হচ্ছে শ্যাম খুড়োর কুটির, লেখক সৈয়দ মুস্তফা সিরাজ, আর পরে শোনাবে সেটা। আসুন তাহলে আজকে প্রথম গল্পের প্রথম পর্ব এখন শুনি, তারপর একটা ছোট্ট বিরতি নিয়ে সরাসরি চলে যাব দ্বিতীয় পর্বে, তারপর আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকবেন। শুরু করবার আগে আবারও জানিয়ে দিচ্ছি প্রথম গল্পের নামটি শ্যাম খুড়োর কুটির, লেখক সৈয়দ মুস্তফা সিরাজ, এবং পরে শোনাচ্ছে সেতু।
সেই যারা বাংলা মুল্লুকের পাড়াগায় রাত বিরাতে অন্ধকারে নির্বিলি জায়গায় আলো ছেলে কি সব খুঁজে বেড়ায়, এই মার্কিন মুল্লুকে এসেও তাদের দেখা পেয়ে যাব ভাবতেও পারিনি। তফাতটা শুধু দেখলাম ভাষার, সেই একই রকম তিনটে আলো নিয়ে তিনটে ছায়ামূর্তি জলার ধারে ঘুরে বেড়াচ্ছে। নাকিশোরে একজন বলল,
এখানেই তো থাকার কথা, জ্ঞান কোথায় বলতো?
অন্যজন বলল, ভালো করে খুঁজে দেখ না। তৃতীয়জন বলল, কেউ মেরে দেয়নি তো আবার, ভাষাটা ইংরেজি, এমনিতেই বেশিরভাগ মার্কিন একটু নাকিশোরে কথা বলে, এরা তো ভূত, কলার স্বর বেজায় রকমের খোনা। আমার সঙ্গী বব তেজি ছোকরা ভূত বিশ্বাস করে না, সে বলল, একটু অপেক্ষা কর, ওদের ডেকে আনি, মনে হচ্ছে গাড়িটা ঠেলতে হবে, 59 বয়সের ওই বুড়ো গাড়ির পক্ষে এমনটাই তো হবে নাকি?
উঁচু হাইওয়ে ডান ঘেসে আমাদের গাড়িটা দাঁড় করানো, ঘুটঘুটে অন্ধকার রাত, কনকনে হাওয়া বইছে, ঠান্ডায় হিম হয়ে গেছি গাড়ি থেকে নেমেই, দূরে বহু দূরে আলোর ফুটকি দেখা যাচ্ছে। হাইওয়েতে কয়েক ফার্লং অন্তর ল্যাম্পপোস্ট যদিও রয়েছে, আমরা থেমেছি দুই ল্যাম্পপোস্টের মাঝামাঝি একটা জায়গায়। ইচ্ছে করে কি কেউ থামে? একেই বলে, যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয়। বব হাইওয়ের ধারে ঢালু জমির দিকে পা বাড়াচ্ছে দেখে পিছু ডেকে বললাম,
বব 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 কথা শোনো।
বব থেমে বলল,
কি হলো?
যাচ্ছ কোথায় তুমি? একটা কথা বলছি শোনো, নিচের দিকে আবছা ভাবে একটা আলো দেখা যাচ্ছে, নক্ষত্রের প্রতিবিম্ব পড়েছে, ঝিকে মিকে করে কাঁপছে, সেখানে তিনটি আলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সেদিকে দেখিয়ে বব বলল,
আরো ওদেরকে ডেকে আনি, তুমি কি একা ঠেলতে পারবে ভেবেছ? তুমি তো বাতাসে উড়ে যাচ্ছ দেখছি।
বব হাসছিল, বললাম, বব ওরা কারা, কি ভাবছো তুমি? বব সেদিকে তাকিয়ে বলল,
এখানে একটা গরুর খোয়ার আছে দেখেছি, ওরা খোয়ারেরই লোক হবে, না হলে খামার বাড়ির চাষা ভুষো।
তুপায় এগিয়ে চাপা গলায় বললাম, ওরা কি বলা বলি করছিল আমার কানে এসেছে বব। এবার বব একটু চমকালো বুঝি, সেও গলা চেপে বলল,
আমাদের উপর ওরা হামলা করবে বলছিল নাকি? দেখো হাইওয়েতে এমন হামলা প্রায় হয়, তবে আমাদের কাছে দামে কিছু তো নেই, তাছাড়া আমার কাছে একটা অটোমেটিক রিভলভার আছে, দেবো না তুমি?
বললাম, না না, আমার ধারণা ওরা হয়তো মানুষই নয় বব।
বব অবাক হয়ে বলল, মানুষ নয় মানে? তবে ওরা কি?
দেখো বব, তাহলে তোমায় অনেক গল্প বলতে হয়, ঠান্ডায় কাঁপতে কাঁপতে ব্যস্তভাবে বললাম, বরং হাইওয়েতে দাঁড়িয়ে থেকেই আমরা কোনো গাড়ি থামিয়ে সাহায্য চাইব। বব রাস্তার দুদিকে ঘুরে ঘুরে দেখে নিয়ে বলল,
আশ্চর্য তো, এখন কোনো দিক থেকে গাড়ি আসছে না, এটা কাস্ত রাজ্য হাইওয়ে, 24 গাড়ির বিরাম থাকে না, হঠাৎ বন্ধ হয়ে গেল কেন?
সেজন্যই তো বলছি গতিক ভালো নয়, এসো আপাতত গাড়ির ভেতর ঢুকে সিগারেট টানি, ঠান্ডায় দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, বলে আমি গাড়িতে ঢুকে বসলাম। বব কিন্তু এলো না, বলল,
এদিকে লোকগুলো চলে যাচ্ছে যে, বাতেরি তোমার কথা নিগুজি করেছে, বসো এখানে আসছি আমি।
সে দৌড়ে ঢাল বেয়ে নেমে গেল, নিচে জলার ধারে আলো তিনটে ওদিকে উঁচুতে উঠে এগিয়ে যাচ্ছে কালো টিলার মতো উঁচু জায়গার দিকে, একটু পর কিন্তু তিনটে আলোই মিলিয়ে গেল। তখন বব ফিরে এসে বলল,
বেড়ার ছেলেদের অত করে ডাকলুম শুনতেই পেল না, দেখো দেখি কি মুশকিলে পড়া গেল, ওহে একবার বেরিয়ে একটু ঠেলে দাও না, দেখি কি হয়, এসো এসো।
অগত্যা বেরোতে হলো, বব একপাশে দাঁড়িয়ে ঠেলতে ঠেলতে স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, অন্যদিকে আমি কাঁধ লাগালাম, কিন্তু গাড়ি কান্নার মতো শব্দ করতে থাকলো, শুধু স্টার্ট নিল না। এই সেকেলে 1921 মডেল ভিনটেজ গাড়িটা তবু মায়া বসে বব ছাড়তে নারাজ। হতাশ হয়ে বব অন্ধকারে সেই কালো টিলাটার দিকে তাকিয়ে রইল। এ সময় দেখলাম এবার তিনটে নয়, মোটে একটা আলো নেমে আসছে জলার দিকে, আলোটা জলা অব্দি এসে একবার থামল, তারপর আমাদের দিকে উঠতে থাকলো। অস্বস্তি হচ্ছিল আমার, কিন্তু বব নেচে উঠল প্রায়, সে জোর গলায় ডেকে বলল,
ওহে আরো একটু পা চালিয়ে দিকে এসো দিকে, বড্ড বিপদে পড়েছি।
আলোটা ঢালু জায়গায় নেমে গেল, তারপর ক্ষণক্ষণে গলায় জিজ্ঞেস করল,
কে তোমরা, হয়েছেটা কি?
বব বলল,
গাড়িটা স্টার্ট নিচ্ছে না, ঠেলে দিলে বোধ হয় নেবে।
আমার সময় নেই, কর্তার কুকুরের লেজ হারিয়ে গেছে, খুঁজে বেড়াচ্ছি।
কি হারিয়েছে বললে?
লেজ,
বলে আলোওয়ালা ছায়ামূর্তিটা গাড়ির সামনে দিয়ে রাস্তা পেরোতে থাকলো। বব হাসতে হাসতে বলল,
তুমি তো ভারী রসিক লোক দেখছি,
আলুওয়ালা বলল,
রসিকতা কি বলছ, প্রাণ নিয়ে টানাটানি, কর্তার যা মেজাজ, জিমের লেজ খুঁজে না আনলে এবারে চাকরি চলে যাবে।
আলুওয়ালা রাস্তার উধারে গিয়ে মাছ নামলো। বব বলল,
এভাবে রাত কাটানোর মানে হয় না, তুমি অপেক্ষা করো, আমি ওর কর্তার কাছে গিয়ে সাহায্য চাই।
আমি তো ভুক্তভোগী যাকে বলে, বাংলার পাড়াগায় একবার ঠিক এমন আলুওয়ালাদের পাল্লায় পড়ে যা ভুগেছিলাম বলার না, এটা তো বিদেশ বিপুল, একা থাকি এখানে। আর যে আলুওয়ালাটা সদ্য ওধারে ঘুরে বেড়াচ্ছে আমাকে বাগে পেয়ে ঘাড় মটকাবে আর কি, তাই বললাম চলো বব তোমার সঙ্গে আমিও যাই। বব খুশি হয়ে বলল,
এসো।
মানে একটা ভরসা হচ্ছে দুজনে একসঙ্গে থাকলে ওরা সুবিধা করতে পারবে না। তাছাড়া ববের গায়ে অসুরের জোর আছে, পকেটে রিভলভারও আছে, রিভলভারের গুলিতে ওদের ক্ষতি কিছু না হোক আমরা অন্তত মনে সাহস পাব। রাত বিরাতে ভয় পেলে আওয়াজ একটা মোক্ষম নয় কিনা, সেই জন্যই নিয়ম আছে ভয় পেলে জোরে গান গাইতে হয় কিংবা আপন মনে কথা বলতে হয়। সাহস ছাড়া ভূত প্রেতকে হারানোর আর কোন উপায় নেই, ভয় পেয়েছি টের পেলেই ওরা ঘাটতি মটকে দেবে। কাজে ভূতের পাল্লায় পড়লেই হাব ভাব দেখাতে হবে, তুমি ভীষণ সাহস, তাহলে উল্টো ভূতই ভয় পেয়ে পালাবে। জলার ধার দিয়ে গিয়ে নরম ঘাসে ঢাকা টিলায় উঠতে উঠতে বললাম, রিভলভারটা তৈরি রেখো কিন্তু, কিচ্ছু বলা যায় না। বব বলল,
না না, চাষা ভুষা লোক, বড্ড গোবেচড়া।
বব, কুকুরের লেজ খোঁজাখুঁজির ব্যাপারটা নিয়ে তোমার মনে সন্দেহ যাচ্ছে না?
আরে ওটা তো রসিকতা, তুমি মার্কিন চাষাভূষাদের হালচাল জানো না, ভারী রসিক।
যে কর্তার কথা বললে সে রসিক নাও হতে পারে,
চলো তো দেখি যে লোকটা কেমন
বলে। বব জগিং এর ভঙ্গিতে টিলাটা বেয়ে উঠতে লাগলো, আমার হাপ ধরে যাওয়ায় দাখিল, তবে শিগগির থামতে হলো। সামনে ঘন গাছপালা, এক ফালি পথ খুঁজে পেলাম, পথ ধরে একটু এগুলে কুকুরের ডাক শোনা গেল। কুকুরের ডাকটা সত্যিই মনে হচ্ছিল বব, সেজন্যই তো তখন বলেছিলাম এরা মানুষ নয়। বব আমার কথা শুনে হেসে উঠল,
তখন থেকে তুমি মানুষ নয় মানুষ নয় করছো কেন বলো?
আসল কথাটা বলতে যাচ্ছিলাম, হঠাৎ বাড়ির সবগুলো আলো একসঙ্গে চলে উঠল, কুকুরের ডাকটাও থেমে গেল। সামনে সুন্দর একটা কাঠের বাড়ি দেখতে পেলাম, ছোট্ট লনে একটা ফুল বাগিচাও দেখলাম। বব দৌড়ে গিয়ে বারান্দায় উঠল এবং দরজায় নক করল। আমি লনে দাঁড়িয়ে আলো অন্ধকারে চোখ বুলিয়ে বিপজ্জনক কিছু আছে কিনা খুঁজতে লাগলাম। দরজা ফাঁক করে এক বুড়ো ভদ্রলোক উঁকি মেরে বললেন, কি চাই? বব সবিনয় বলল,
দেখুন আমরা আসছিলাম সিজার র্যাপিড এয়ারপোর্ট থেকে, এক বন্ধুকে প্লেনে তুলতে গিয়েছিলাম, ফেরার পথে গাড়িটা বিগড়ে গেছে।
বুড়ো নির্বিকার মুখে বললেন, তা আমি কে করতে পারি?
দয়া করে যদি আপনার লোকদের একটু বলেন।
ভদ্রলোক বললেন, আমার সব লোকেরাই এখন কাজে বেরিয়েছে। রাগী বব খাপ্পা হয়ে বলল,
কুকুরের লেজ খুঁজতে বুঝি?
আশ্চর্য, ভদ্রলোক খিক খিক করে হাসলেন,
তাহলে তো জানোই দেখছি আমার জিমের ওই এক দোষ বুঝলে, বেড়াতে গিয়ে একটা না একটা কিছু ফেলে আসবেই প্রত্যেকদিন, আজ তো লেজই ফেলে এসেছে, কাল এসেছিল সামনের বা ঠ্যাংটা ফেলে, হত ভাঙা ঘোরাতে ঘোরাতে বাড়ি ফিরেছিল, এসে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া গেল একটা ওক গাছের মাথায়।
বব রাগ চেপে বলল,
উড়ে গিয়ে আটকে ছিল বুঝি?
না 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 না, বুড়ো খুব হাসলেন, দুষ্ট বাজ পাখির কাজ, ভাগ্যিস পরদিন খাবে বলে বাসায় রেখে দিয়েছিল, নইলে জিম খোড়া হয়ে থাকত
বলে বুড়োর চোখ পড়ল আমার দিকে। বললেন,
ওটাকে?
চটপট বললাম, যে আমি ভারতের লোক, এদেশে বেড়াতে এসেছি। দরজাটা পুরো খুলে ভদ্রলোক বেরোলেন, মস্ত আলখাল্লার মতো কালো ওভারকোট গায়ে চাপানো, লম্বাটে চেহারা, নাকটা অসম্ভব খাড়া আর লম্বা, কোটরাগত চক্ষু দুটো ছোট, ভুরু চুল দাড়ি সবই সাদা। হাত বাড়িয়ে বললেন,
আগত, সুস্বাগত, তুমি ভারতের লোক, এসো এসো ভেতরে এসো, কি সৌভাগ্য আমার এতকাল পরে একজন ভারতের লোক পাওয়া গেল, তোমার আমার বড্ড দরকার।
বাপ তো হতভম্ব, কিন্তু বাইরের কনকনে ঠান্ডায় ততক্ষণে রক্ত যেন জমে গেছে। ভূত হোক আর প্রীতি হোক, ঘরের ভেতর ঢোকাটাই এখন জরুরি। ভেতরটা সেকেলে আসবাবে ঠাসা। একপাশে ফায়ারপ্লেস ও রয়েছে সাবিকের দিদিতে। কান্ট্রি এলাকায় মার্কিনদের ঘর গরম রাখার ব্যবস্থা সত্ত্বেও শখ করে ওরা সেকালের মতো ফায়ারপ্লেসে আগুন জ্বালে এবং সেখানে বসে গল্প সপ্প করে। বব গুম হয়ে বসে রইল। ভদ্রলোক বললেন,
আমার নাম শ্যাম মানভিল। এই এলাকায় লোকে আমাকে আঙ্কেল শ্যাম, শ্যাম বুড়ো হিসাব বলে ডাকে। আগে কফি খাও, পরে কথাবার্তা হবে।
দুধ চিনি ছাড়া কালো কফি খেতে আমি ততদিন অভ্যস্ত, কিন্তু মুখে দিয়ে বুঝেছি গন্ডগোল আছে। রুমাল বের করে মুখ মোছার ছলে তরল পদার্থটুকু পাচার করে দিলাম। তারপর আর চোখে দেখি বব কাপ থেকে বা হাতে দুই আঙুলে সরু কি একটা টেনে তুলল। তুলে বলল, এটা কি শ্যামখুড়ু, বাজ পাখিটার আঙুল নাকি?
শ্যামখুড়ু চোখ বুঝে তুলতে তুলতে বললেন, না না, ঘাস পরে।
বব বলল, চীনে পাখির বাসার ঝোল রান্না করে খাই শুনেছি, ঘাস পরিং সেদ্ধ করে কফি খাওয়ার কথা তো জানা ছিল না। আশা করি ডিনারে আপনি সুচোর রোস্ট এবং প্যাচার পালকের স্যালাড খেয়েছেন।
শ্যামখুড়ু খিকখিক করে হেসে বললেন, তোমাদের আমি ডিনার খাওয়াতে পারতাম, তুমি কিন্তু ঠিকই ধরেছ।
বাঁচা গেল, মার্কিনেরা রাতের খাওয়া সূর্য ডোবার সঙ্গে সঙ্গে খেয়ে নেয়। কাজে আমি ও বব শ্যামখুড়ুর কাছে যদি ওই সময় আসতাম কি হতো ভেবে উঠে শিউরে উঠলাম। বব কফি কাপটা রেখে দিয়েছে ততক্ষণে, খুড়ো আপন খেয়ালে বসে বসে দুলছে, নইলে নিশ্চয় আপত্তি করতেন এবং গিলতে বাধ্য করতেন। দেখা দেখি আমিও কাপটা রেখে দিলাম। এই সময় একটা প্রকাণ্ড কালো কুকুর নিঃশব্দে ঘরে ঢুকে খুড়োর পায়ের কাছে বসলো। অবাক হয়ে দেখলাম তার লেজটা পুরোপুরি বাদ, লেজের জায়গায় একটা গর্ত মতো রয়েছে। কুকুরটার জল জলে চোখ, সেই চোখে আমায় দেখছে দেখে ভীষণ ভড়কে গেলাম। কিন্তু ভড়কালে চলবে না, সাহস চাই, প্রচুর সাহস। বব কুকুরটাকে দেখে বলল,
খুড়ো আশা করি জিমকে কুকুরের স্বাভাবিক খাদ্য খাওয়ান।
শ্যামখুড়ো জবাব দেওয়ার আগেই জিম করল কি যেন ববকে দেখাবার জন্য মুখ বাড়িয়ে ফায়ারপ্লেস থেকে একটা জ্বলন্ত কাঠের টুকরা কামড়ে নিল, তারপর মুখ কাত করে হাড় চিবানোর ভঙ্গিতে চিবোতে শুরু করল। অঙ্গারের কুচি চিরচির করে ছিঁড়তে থাকল। এতক্ষণে বব ভীষণ চমকে উঠল এবং তার চোখ দুটো ছানা ভরা হয়ে গেল, হা করে তাকিয়ে রইল। শ্যামখুড়ুর চোখে পড়লে ব্যস্তভাবে বলে উঠলেন,
খাই না, বদহজম হবে, তখন সেদিনকার মতো ঘোড়ার নাড়ির গুলি গিলতে হবে তোমাকে।
জিম বারণ মানল, হয়তো ঘোড়ার নাড়ির গুলি গিলতে হবে বলি। এবার শ্যামখুড়ু আমার দিকে তাকিয়ে বললেন,
তোমার সঙ্গে কথাবার্তা শুরু করা যাক। তোমরা ভারতীয় নাকি অনেক রকম গুপ্তবিদ্যা জানো, মানে অকাত্যের কথাই বলছি, একটা নমুনা দেখাবো আমায়?
খুড়ুশে আমি তো কিছু জানি না, করুণ মুখভঙ্গি করে বললাম। আর চোখে লক্ষ্য করলাম ববের ঠোঁটের কোনায় মুচকি হাসি ফুটেছে, আমার অবস্থা দেখেই হয়তো বা।
শ্যামখুড়ু বললেন, জানি না বললে ছাড়ছি নে বাপু, বলি যে আপত্তিটা কিসের? বিদ্যা তো আপনাদের কাছে জাহির করার জন্যই নাকি? বিদ্যা জেনে কি কেউ ঘরে চুপচাপ মুখ বুঝে বসে থাকে? ওই ধারো একখানা নমুনা, ধরো শূন্যে মাটি ছাড়া হয় বসা, কিংবা জলত্ব আগুনে পিঠ দিয়ে শুয়ে থাকা, আর যে কোনোটা।
বেগুতিক দেখে বব বলল,
বরং তোর ওই দশের ম্যাজিকটা দেখাতে পারো খুড়ুকে।
খুড়ো ভুরু কুচকে বললেন,
ম্যাজিক? ম্যাজিক কে দেখতে চেয়েছে চোখরা?
তেজি বব বলল,
সবই তো ম্যাজিক, ওই যে অকাল্ট না ফকাল্ট কি সব গুপ্ত কথা বলছিলেন, তা সিফ ম্যাজিক ছাড়া কি বলুন? একটু আগে আপনার জিমের আগুন খাওয়াটাও তো তাই, আপনি আসলে একজন ম্যাজিশিয়ান, তাকে বুঝি নি আমরা।
এ বললে কে বললে?
শ্যামখুড়ু রাগের জোরে শটান হয়ে উঠে দাঁড়ালেন।
আপনি ম্যাজিশিয়ান?
বব অকুত ভয়ে বলল। আমি ববের দিকে বারবার চোখ টিপছি, এই বিপদের সময় তর্ক করতে নেই। গোয়ার বব আমার দিকে তাকাচ্ছেই না। এদিকে শ্যামখুড়ুর দাঁত কিরমির করে তাকিয়ে আছে, গুলিগুলি চোখ দুটো দেখতে পাচ্ছে, স্ফুলিঙ্গ ছিটকে পড়ছে, তবু হাদারাম বব কিছু আজ করছে না। হঠাৎ লিকলিকে আঙুল তুলে খুড়ো ছেঁড়া গলায় চেঁচিয়ে উঠলেন,
বেরিয়ে যাও।
যাচ্ছি বলে বব উঠে গটগট করে বেরিয়ে গেল। আমি উঠতে যাচ্ছি, খুড়ো আমার কাঁধ চেপে বসিয়ে দিলেন, সারা গা হিম হয়ে গেল। কিন্তু খুড়োর মুখে মিঠে হাসি ফুটেছে তক্ষণি। বুড়ো আঙুল তুলে ববের উদ্দেশ্যে বললেন,
এসো জানে না অশোকরা, কখনো ওর সঙ্গে আর মিশো না, তুমি আমার কাছে থেকে যাও।
মৃদু আপত্তি করে বললাম,
পরে সময় করে আসবো খুড়ো, এখন বরং আমি যেতে দিন, এই ঠান্ডায় কোথায় যাবে বাতু?
শ্যামখুড়ো সস্নেহে বললেন,
পাশের ঘরে আরামে ঘুমোতে পারবে। যাকে যা নিয়ে কথা হচ্ছিল, কই শূন্যে বসে থাকাটাই তো দেখাও।
অগত্যা বললাম, যখন তখন এই বিদ্যা প্রকাশ করতে নেই খুড়ো, শাস্ত্রে নিষেধ আছে, তিথি নক্ষত্র সব দেখতে হবে, পাজি দেখে দিনক্ষণ ঠিক করতে হবে।
খুড়ো বললেন, তাই বুঝি, ঠিক আছে, তাহলে ওই তো আগুন রয়েছে, অন্তত আগুনে পিছ রেখে শোয়াটা একবার দেখাও, ওঠো দেরি করো না।
টম ডিক হ্যারি ওরা এক্ষুনি এসে পড়বে। ওরা এলে আমার অন্য সব কাজকর্ম আছে, ফুসরাত পাবো না। ওঠো ওঠো,
আগুনটাও এ সময় ফায়ার প্লেসে কে জানে, দাও দাও করে চলে উঠলো। আজকে উঠলাম, শ্যামকরু লিখ লিখে আঙ্গুল দিয়ে আমাকে গোতাতে শুরু করেছেন। পাজি তিথি নক্ষত্রের কথা কি তুলব, ক্রমাগত পাজুরে ও পেটে খোসা খেয়ে কাতুকুতু লাগছে। তখন শ্যামকরু হি হি করে হাসতে হাসতে কাতুকুতু বাড়িয়ে দিলেন। কাতুকুতুর চোটে ফায়ার প্লেসে গিয়ে ছিটকে পড়ে আর হঠাৎ হই হই করে দরজা দিয়ে তিনটে লোক ঢুকলো। তিনজনের হাতেই তিনটে অদ্ভুত লণ্ঠন। হ্যাঁ, এরাই জলার ধারে সেই তারা। শ্যামকরু আমায় ছেড়ে উঠে দাঁড়ালেন, বললেন,
আমা গেল?
টম হ্যারি ডিক তুমুল কোলাহল করে জবাব দিল,
পাওয়া গেছে পাওয়া গেছে।
শ্যামকরু বেজায় খুশিতে নাচতে নাচতে বললেন,
কোথায় বেলি রে?
ওরা কোরাস গান ভঙ্গিতে বলল,
ধরে ধরে এদের গাঁটতে
কাল ব্যাটাকে দেখবো। এখন আয় তোরা, জিমকে ধর, লেচটা পরিয়ে দি।
চারজন জিমকে নিয়ে ব্যস্ত হলো, আর সেই সুযোগে আমি ফুরুত করে বেরিয়ে গেলাম দরজা। তারপর দৌড় দৌড় দৌড়, অন্ধকারে কতবার ঠোকর খেলাম, রাস্তায় গড়িয়ে পড়লাম, শিশিরে কাদায় পোশাকের যা অবস্থা হলো বলার নয়। হাইওয়েতে পৌঁছে ভাগ্যিস গাড়িটা পাওয়া গেল। ভেতরে বব নির্বিকার ঘুমাচ্ছিল, ঘুম জড়ানো গলায় বলল,
শুয়ে পড়ো, সকাল অব্দি কোনো উপায় নেই।
হাইওয়েতে পুলিশের টহলদারি আছে, শেষ রাতে তাদের ডাকে ঘুম ভেঙেছিল। গাড়ির অবস্থা দেখে তাদের অফিসার বাপকে বলেছিল,
এই ভিনটেজ মালটা ভাগাড়ে ফেলে দিয়ে নতুন একটা কেনো।
বব তাদের রাজি, তাদের গাড়িতেই আমাদের লিখে দিয়েছিল। বব পথে হঠাৎ জিজ্ঞেস করেছিল,
গাড়ি খারাপ হওয়ার জায়গাটার ওখানে টিলার উপর কে থাকে বলুন তো? ভারী অদ্ভুত লোক।
অফিসার চোখ পাকিয়ে বলেছিল,
গাঁজা খাও নাকি তুমি?
বাপ খাপ্পা,
সিগারেট খাওয়া নিশ্চয়ই গাঁজা খাওয়া নয়।
অফিসার একটু হেসে বলেছিলেন,
ওই জায়গাটার নাম আঙ্কেল শ্যামস কেবিন, শ্যামকুরের কুটির, বিখ্যাত বই আঙ্কেল ট্রাম্পস কেবিনের অনুকরণ। ওখানে শ্যাম নামে একটা লোক থাকতো, ভাঙা বাড়িটার সামনে তার কবর দেখেছি, ফলকে মৃত্যুশাল লেখা আছে 1875।
বব আমার দিকে চোখ টিপে কেন কে জানে শুধু মুচকি হেসেছিল। আমি হাসিনি, ফোঁস করে বড় রকমের একটা নিঃশ্বাস ফেলেছিলাম, কারণ এ নিয়ে দুইবার ফাড়া গেছে, একবার বাংলা মুল্লুকে আর এবার মার্কিন মুল্লুকে। তফাৎটা শুধু ভাষার।
এতক্ষণ ধরে শুনলেন আজকের প্রথম গল্প। গল্পের নাম ছিল শ্যামখুড়ুর কুটির, লেখক সৈয়দ মোস্তফা সিরাজ, এবং পড়ে শুনিয়েছে সেতু। সময় হয়ে গেছে আমাদের দ্বিতীয় গল্পে যাবার, অর্থাৎ কুয়াশার দ্বিতীয় কাহিনী। আজকে দ্বিতীয় কাহিনী লিখেছেন ফাতেমা কাইমি, আর এখন শুনবেন আজকের দ্বিতীয় কাহিনীর প্রথম পর্ব। দ্বিতীয় কাহিনীর প্রথম পর্ব শেষ করে আমি শারমিন আবার ফিরে আসছি কুয়াশায়। আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM।
কে এত জোরে দরজা ধাক্কায়? কে?
আমি প্রীতি, দরজা খোল।
দরজা এমন ভাবে কেউ ধাক্কা দেয়? এ কি সৌরভ, তুই এখানে?
তুই দরজা থেকে সরে দাঁড়া, ভেতরে ঢুকতে দে তো।
হ্যাঁ আয়, ভেতরে আয়।
তুই কি ঘুমাচ্ছিলি?
না, বাসা আমি ছাড়া আর কেউ নাই, নাস্তা বানানোর চেষ্টা করছিলাম।
কেন, তুই একা কেন? আঙ্কেল কোথায়?
বাবা আপুর বাসায় গেছে কাল, কিছুদিন থাকবে ওখানে।
ও আচ্ছা।
কি রে সৌরভ, তুই কোনো কথা বলছিস না, কবে এসেছিস?
ও কথা বলার অবস্থায় আছে নাকি?
কি হয়েছে আমি তো কিছু বুঝতে পারছি না।
সৌরভ, আমি বলবো নাকি তুই নিজেই বলবি?
আচ্ছা, তোরা আমার রুমে আয়, ধীরে সুস্থে সব শোনা যাবে।
সৌরভ, আশিক এবং প্রীতি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, একসাথে স্কুল কলেজে পড়েছে, বলা যায় ওরা প্রাণের বন্ধু। ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আশিক এবং প্রীতি পরিবার সহ ঢাকায় চলে আসলেও সৌরভ গ্রামে থেকে যায়, কিন্তু তাতেও ওদের বন্ধুত্বটা আগের মতোই আছে, একটুও চিড় ধরেনি তাতে। প্রায় দুই বছরে 6-7 বার আশিক এবং প্রীতি গিয়ে দেখা করে এসেছে সৌরভের সাথে। অনেকবার বলা সত্ত্বেও সৌরভ ঢাকা আসেনি, তাই আজকে হঠাৎ করে সৌরভের ঢাকা আসায় বেশ অবাকই হয়েছে আশিক। তারপরও সৌরভের চোখে মুখের অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কিছু একটা ঝামেলা হয়েছে। খাটে বসে বেশ ভালো করে সৌরভের মুখের দিকে তাকালো আশিক।
আশিক, চিন্তা করিস না, তেমন কিছু হয়নি।
না, চোখ মুখের যা অবস্থা করে আছে তাতে তো ব্যাপারটা আমার ভালো ঠেকছে না।
আমার চেহারা জন্ম থেকেই দেখতে বাজে হলে আমি কি করব?
এটা কিন্তু তুই ঠিক বলেছিস।
আহা, তুই দেখতে যথেষ্টই ভালো।
কি কাহিনী করেছিস এবার বল।
বাসা থেকে চলে এসেছি।
একেবারে চলে এসেছে?
কেন, কি হয়েছে?
আমার ভালো লাগে না ওখানে।
কি হবে বলতো গ্রামে থেকে? কিন্তু তোর পড়াশোনা?
গ্রামে গিয়ে শুধু পরীক্ষা দিয়ে আসবো।
কিন্তু ঢাকায় তুই কি করবি, কোথায় থাকবি?
কাজ খুঁজবো, যতদিন না কাজ পাই বাবা টাকা পাঠাবেন।
বাহ, তাহলে তো ভালোই হলো, কি বলিস প্রীতি?
আশিক, আমার কিন্তু অন্য কিছু মনে হয়।
অন্য কিছু মানে?
আমার মনে হয় তোর অন্য কোনো মতলব আছে।
আমার আমার কি মতলব থাকবে?
বিয়ে করেছিস নাকি গোপনে?
উফ প্রীতি, তুই সবসময় এমন মজা করিস না তো।
আমার কিন্তু একটু একটু মনে হচ্ছে ব্যাপারটা।
উফ, তোর কেন এমন করিস?
কারণ আমরা এমনই।
সবকিছু নিয়ে মজা করাটা প্রীতির অভ্যাস। অন্য মেয়েদের থেকে আচার আচরণে প্রায় অনেকটাই সে আলাদা। সবসময় হাসি খুশি দেখা যায় প্রীতিকে। স্কুল কিংবা কলেজ সব জায়গাতেই প্রীতি ছিল সবার পরিচিতি, কারণ মন খারাপ হলে মন ভালো করা ছিল প্রীতির অন্যতম কাজ। তবে আশিকের ক্ষেত্রে ঠিক তার উল্টো। আশিক খুব বেশি মানুষের সাথে মিশতে পারে না। আশিকের এই মানুষের সাথে কম মিশতে পারার প্রধান কারণ হল নিজের ব্যক্তিত্ব। সবসময় ব্যক্তিত্বকেই বেশি প্রাধান্য দেয় আশিক। তবে এই ব্যাপারে হালকা আপত্তি আছে সৌরভের। বন্ধুদের মধ্যে ব্যক্তিত্ব খাটে না সৌরভের কাছে, বন্ধুরাই তো সব। তবে বন্ধুর মতো বন্ধু হতে হবে। সৌরভ হালকা লাজুক প্রকৃতির ছেলে, বেশিরভাগ সময় চুপচাপ থাকতে দেখা যায়। তবে সৌরভের মধ্যে বেশ কিছু অবাক করা ব্যাপার আছে। তার মধ্যে সব থেকে অবাক করা ব্যাপার হল সৌরভের নিলাম অনুষ্ঠানের প্রতি ছোটবেলা থেকে আগ্রহ। কিনবে না কিছুই, কিন্তু প্রতিটি নিলামে তার হাজির হওয়া চাই। মাঝে মাঝে এই বিষয় নিয়ে প্রীতি মজা করতে চায় না, তাতে অবশ্য সৌরভ ভীষণ রেগে যায়। সব মিলিয়ে বেশ আনন্দেই আছে ওরা। নতুন একটা ভাড়া বাসায় উঠেছে সৌরভ। বাসাটা এক রুমের, অনেক খুঁজে ভালো একটা বাসা পাওয়া গেছে। যদিও এই যুগে বাড়িওয়ালারা ব্যাচেলারদের বাড়ি ভাড়া দিতে চায় না, কিন্তু সৌরভের বাড়িওয়ালা তেমন কোনো ঝামেলা করেনি। তবে বেশ ঝামেলা হচ্ছে সৌরভের ঘর গোছানো নিয়ে।
সৌরভ, তোর মতো অকর্ম আমি জীবনে দেখিনি।
আশ্চর্য, এই কাজগুলো কি আমি আগে করেছি নাকি যে ঠিকভাবে করতে পারবো?
এটা কোনো কথা? মনে হচ্ছে তুই বন জঙ্গল থেকে এসেছিস।
আরে তুই একটু হেল্প কর না, তাইলেই তো হয়ে যায়।
হেল্প? তুই আমাকে হেল্প করার কথা বলছিস? সব কাজ তো আমি একাই করলাম এতক্ষণ, বলা যায় তুই আমাকে হেল্প করেছিস।
এগুলো তো মেয়েদের কাজ, তুই ভালো পারবি তা স্বাভাবিক না।
এই মেয়েদের কাজ মানে কি বলতে চাইছিস তুই? তুই জানিস না নারী পুরুষ সবার এক অধিকার, আর এই যুগে নারী আর পুরুষের কাজের কোনো পার্থক্য নেই।
আমার ভুল হয়ে গেছে, আর বলবো না।
ভুল আরো আগেই হয়েছে তোর। তুই আশিকের সঙ্গে থাকলেই পারতি, বাসা ভাড়া নেওয়ার কোনো দরকার ছিল না।
না রে, আশিক আঙ্কেলকে নিয়ে এমনিতেই কষ্ট করে থাকে, আমি আর শুধু শুধু ঝামেলা বাড়াবো কেন?
এটা কোনো কথা না সৌরভ।
একটা সত্যি কথা বলবো দোস্ত, আশিকের বাসায় বুয়ার রান্না একদম মজা না।
এইটা কিন্তু তুই ভুল বলিসনি। ধর এই বইগুলো নিয়ে ওই টেবিলের উপর রাখ।
দে।
আরে এখানে না তো, আহা ওখানে রাখ সবার উপরে।
আচ্ছা ঠিক আছে, আমি তো পারি না, তুই তো ভালো করে জানিস, একটু করে দে না।
আচ্ছা তুই নিচে যা, আশিক একা নিচে আছে।
সেদিন ঘর ঠিকঠাক গুছিয়ে দিয়ে নিজের বাসায় চলে যায় প্রীতি। আশিক রাত পর্যন্ত সৌরভের বাসাতে থাকে। এক রুম হলে রুমটা বেশ বড়। তারপরও প্রীতি বেশ সুন্দর করে সাজিয়েছে রুমটা। রুমের দক্ষিণে একটা ছোট্ট বারান্দাও আছে। সব মিলিয়ে 3,500 টাকায় বেশ ভালো বাসা পাওয়া গেছে। রাতে খাওয়া দাওয়া করে বাসায় ফিরে আসে আশিক, কিন্তু পরদিন সকাল সকাল আবার চলে আসে সৌরভের বাসে।
সৌরভ দরজা খোল।
তুই এত সকাল সকাল,
তুই এখনো ঘুমাচ্ছিস?
দোস্ত তুই একটু বস, আমি তো 10 মিনিট ঘুমাই নেই।
ওঠ সৌরভ, উঠে পড়।
উফ দোস্ত প্লিজ, তুই না ভালো, আর একটু ঘুমাতে দে।
ঠিক আছে তুই ঘুমা, তাহলে আমি কি মুভি দেখে আসি?
মুভি?
হ্যাঁ তুই ঘুমা আরাম করে, আমি গেলাম।
দোস্ত দোস্ত আমি আর ঘুমাবো না, একদিন দেখ ঘুম শেষ।
ঘুম শেষ?
হ্যাঁ হ্যাঁ, তুই একটু বস, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর একসাথে মুভি দেখতে যাবো।
5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নে, আমি ওয়েট করছি।
মুভির কথা শুনে চট করে ঘুম উড়ে গেল সৌরভে। অনেকদিন ভালো কোনো মুভি দেখা হয় না, তাই লোভ সামলাতে না পেরে ঘুম ছেড়ে উঠে পড়ল সৌরভ। 10 মিনিটের মধ্যে বাসা থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল সৌরভ এবং আশিক। কিন্তু সেদিন ওদের আর মুভি দেখতে যাওয়া হল না। সৌরভের বাসা থেকে কয়েকটা গলি গেলে 4 নম্বর রোড। 4 নম্বর গলির একেবারে শেষ মাথায় একটি দোতলা বাড়ি। বাড়িটির নিচে জটলা বেঁধে দাঁড়িয়ে আছে এক দল মানুষ। সবার দৃষ্টি বাড়িটির গেইটের দিকে।
আশিক, ওই বাড়িতে এত ভিড় কেন রে?
কেউ মারা গেছে হয়তো।
চল না একটু গিয়ে দেখে আসি।
আমরা গিয়ে কি করব?
আমার কিন্তু অন্য কিছু মনে হচ্ছে। আমার সাথে
দোস্ত, মানুষ মরেনি এখানে, দেখ বাসার ভেতর থেকে জিনিসপত্র বের করছে।
তাই তো দেখছি, কিন্তু এত ভিড় কেন?
ওখানে দেখ ছোট ঘর একটা স্টেজ মতো, এই চল তো কাছে গিয়ে দেখি।
আশিক, এখানে নিলাম অনুষ্ঠান হবে রে।
ওরে বাবা তাড়াতাড়ি চল, এখানে থেকে লাভ নেই।
আরে দাঁড়া, এসেছি যখন দেখে যাই।
সৌরভ, তুই ভালো করে জানিস নিলামের প্রতি আমার কোনো কালে আগ্রহ ছিল না।
একটু দেখি না, এমন কেন করিস বলতো? বসে বসেই তো দেখবি, আমার জন্য একটু বসে নিলাম দেখতে পারবি না?
আচ্ছা ঠিক আছে, 20 মিনিট, এর বেশি 1 মিনিটও না।
আচ্ছা ঠিক আছে, তোর যদি ভালো না লাগে তাহলে চলে যাবো।
দাঁড়া তো, এটা কি ওই বাড়িটা না?
কোন বাড়িটা?
আরে 3-4 দিন আগে পেপারে যে লেখালেখি হলো।
আমার মনে পড়ছে না।
শোন তাহলে, 3-4 দিন আগে পেপারে বেশ অদ্ভুত একটা খবর বের হয়। সার সংক্ষেপে বলতে গেলে, এই এলাকার 4 নম্বর রোডের সবচেয়ে পুরনো বাড়িটি কোন এক ব্যাংকে দায়বদ্ধ ছিল। অজ্ঞাত কারণবশত বাড়ির মালিক হঠাৎ আত্মহত্যা করে। আবার এমনও হতে পারে অনেকে খুন করা হয়েছে। এই বিষয়ে পুলিশ এখনো তদন্ত করছে। তাই ব্যাংক বাধ্য হয়ে বাড়িটি এবং যাবতীয় অস্থাবর সম্পত্তি ক্রোক করে। কিন্তু তার পরে যা জানতে পারে তা হল,
আশিক বলতে শুরু করল এমন এক ঘটনা যা শুনলে যে কোনো মানুষের কৌতূহল কোটি গুণ বেড়ে যাবে। এই বাড়ির মালিক খুব ভালো লোক ছিলেন না, এলাকার লোক তাকে সবসময় এড়িয়ে চলত। কোন এক ব্যাংকে দায়বদ্ধ ছিল, বাড়ির মালিক হঠাৎই আত্মহত্যা করে। আত্মহত্যা না খুন, এই বিষয়ে পুলিশ এখনো তদন্ত করছে। তাই ব্যাংক বাধ্য হয়ে বাড়িটি এবং যাবতীয় অস্থাবর সম্পত্তি ক্রোক করতে বাধ্য হচ্ছে। এদিকে পুলিশ তদন্ত করতে গিয়ে বাড়ির মেঝের নিচে একটা গুপ্ত কক্ষের সন্ধান পায়। সেখানে অনেক ধরনের কেমিক্যাল, অখ্যাত কিছু পেইন্টিং, 3-4টা কফিনে কঙ্কাল পাওয়া যায়। রাতারাতি বাড়িটি কুখ্যাত হয়ে যায়। তাই ব্যাংক বাড়ির যাবতীয় অদ্ভুত জিনিসপত্রগুলোর জন্য একটি নিলামের আয়োজন করেছে। আশিকের কথা শুনে সৌরভের আগ্রহ অনেক বেড়ে যায়। কিছুক্ষণ পর নিলাম শুরুর ঘোষণা দেওয়া হল। সৌরভ এবং আশিক আমন্ত্রিত আগ্রহীদের সারিতে বসে পড়ল।
এখানে এই নিলাম অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের অনেকেই জানেন না এই বাড়ির আসল কাহিনী। এই বাড়ির মালিক ছিলেন একজন তান্ত্রিক। তিনি অনেক রহস্যজনক খুনের দায়ে অভিযুক্ত হন, কিন্তু তাকে কখনোই গ্রেফতার করা যায়নি। প্রতিবারই তিনি অলৌকিকভাবে কোনো না কোনো ভাবে পালিয়ে যেতে সমর্থ হন। এমন ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি নিঃসন্দেহে রহস্যজনক। শুধু রহস্যজনক বললে ভুল হবে, এগুলো মূল্যবানও। বলা তো যায় না কোনটার ভেতর কি লুকানো আছে। আর এই সব জিনিস নিয়েই আমাদের আজকের আয়োজন। দরকষাকষি করুন আর নিয়ে যান এই রহস্যবৃত্ত বস্তুগুলো।
কফিনগুলো কোথায়?
সরি স্যার, ওগুলোর উপর আমরা কোনো মালিকানা পাইনি।
আশিক, আসল জিনিসগুলোই তো নেই
তো?
অনেকক্ষণ আগে 20 মিনিট হয়ে গেছে, চল আমরা চলে যাই।
না, আমি শেষ পর্যন্ত দেখব।
উমা, ভূতের মুখে রাম রাম।
দেখ মানুষ কত দাম বলছে,
প্রায় অনেক কিছু তো বিক্রি হয়ে গেছে। চল চলে যাই।
আরে ছবিগুলো তো এখনো বাকি,
ওগুলো কেউ নেবে না। চল আমরা সিনেমা দেখতে যাই।
আমি এখন যাবো না, আর তুইও কোথাও যাবি না।
জেন্টলম্যান, শেষ কয়েকটি পেইন্টিং বাকি রয়ে গেছে, রহস্যময় তান্ত্রিকের অলৌকিক পেইন্টিং। খুঁজে পেলে আপনিও হয়তো হতে পারবেন তান্ত্রিকের রহস্য উন্মোচনকারী। পেতে পারেন লুকোনো কোন গুপ্তধনের নকশা, অথবা অমর হওয়ার মূল মন্ত্র। মাত্র 5টি পেইন্টিং এর সেটের দাম বলুন।
কেনার মতো কেউ এখন আর বসে নেই।
2000।
এখানে একজন দাম বলেছেন, মাত্র 2000। এত দামি পেইন্টিং এমন পানির দামে যেতে পারে না। আরো অনেক বেশি শুনতে চাই, এই জিনিসের দাম এত কম হতে পারে না। কেউ নেই? তাহলে যার জিনিস তার কাছে চলে যাক। 2001, 2002, 2003।
এটা কি হলো দোস্ত?
তোর মাথা হলো কবে? টাকা আছে তোর কাছে?
এই না তো, এই এখন কি করবো?
তাহলে শুধু শুধু দাম বললি কেন, টাকা কে দেবে এখন?
তোর কাছে নেই, থাকলে দে না।
আমার কাছে থাকলে কেন তোকে দিব? দেব না আমি। থাক তুই, আমি গেলাম।
আরে দোস্ত, আর জীবনে কোনোদিন নিলামে এসে ফাজলামি করবো না, প্রমিস।
ওকে, এই কিন্তু শেষ।
সৌরভের করুণ মুখটা দেখে মায়া হলো আশিকের। তাই প্রথম এবং শেষবারের মতো টাকাটা দিতে রাজি হয়ে গেল আশিক। এদিকে ক্রেতা নেই বুঝতে পেরে নিলামকারী নিলাম স্থগিতের ঘোষণা করল। ক্রেতারা উঠে চলে যেতে শুরু করলো। এদিকে আশিক আর সৌরভ কাউন্টারে গিয়ে টাকা জমা দিয়ে পেইন্টিংস গুলো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হল। বাসে পৌঁছে অবাক হয়ে গেল ওরা, বেশ অনেকক্ষণ ধরে দরজার বাইরে দাঁড়িয়ে আছে ওদের জন্য প্রীতি।
এটি তুই কখন এলি?
তোরা কি মানুষ?
আমাদের কল দিবি তো একটা, নাহলে কিভাবে জানবো তুই এসে দাঁড়িয়ে আছিস?
আমি বা কিভাবে জানবো, তোরা আমাকে না জেনে ঘুরতে বের হবি? আর বললি যে আমি কল দিলেই পারতাম, কল তো দিয়েছি 30-40 বার, ফোন না ধরলে আমার কিছু করার আছে?
এই সরি রে, আমরা যেখানে ছিলাম ওখানে এত আওয়াজে কিচ্ছু শুনতে পাইনি।
কোথায় ছিলি?
এই সৌরভ, আগে ঘরে তালা খোল, অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছি।
Thank you.
ছবি বাছাই করতে গিয়েছিলে নাকি?
আর বলিস না, এই সৌরভের জন্য এগুলো টাকা দিয়ে কিনতে হয়েছে।
দেখি, এগুলো তো পেইন্টিং, কার এগুলো?
নিলাম অনুষ্ঠানে গিয়েছিলাম, ওখান থেকেই এনেছি।
মনের ইচ্ছাতে নয়, বাধ্য হয়েই নিতে হয়েছে।
আমি আগে থেকেই জানতাম তোরা যা করিস তাতে একদিন একদিন ধরা খাবি, তা ভালো করেই জানতাম।
তোর খুব আনন্দ হচ্ছে না? হ্যাঁ, কাকুতি মিনতি করে আশিকের থেকে টাকা নিয়েছি।
যত যাই বলিস, পেইন্টিং গুলো কিন্তু দারুণ।
পুরা ফালতু,
তোরা কোনো জিনিসের মর্ম বুঝিস না।
তোর ভালো লেগেছে, তাহলে 2000 টাকা দিয়ে নিয়ে যা।
ইস, আমি তো সবসময় ব্যাগে টাকা নিয়ে ঘুরি না। কালকে ঢাকার বাইরে যাচ্ছি, এখন ফালতু টাকা খরচ একদম করা যাবে না।
ঢাকার বাইরে কোথায় যাবি?
আমাদের ভার্সিটি থেকে পাঠাচ্ছি কয়েকজনকে।
তা কবে আসবি?
6-7 দিন তো লাগবে। যাই হোক, বললি না তো এগুলো কোন আর্টিস্টের ছবি?
এগুলো একজন তান্ত্রিকের রাখা ছবি।
তান্ত্রিকের? তান্ত্রিক তন্ত্রমন্ত্র ছেড়ে ছবি আঁকা শুরু করেছে নাকি?
তান্ত্রিক সুইসাইড করেছে।
আবার এমনও হতে পারে কেউ খুন করেছে।
অনেক ইন্টারেস্টিং তো।
তান্ত্রিক খুনের আসামি ছিল, বাসার নিচে এক গুপ্ত কক্ষ পাওয়া গেছে, সেখানে নাকি কঙ্কালও পাওয়া গেছে।
ও, পেপারে এই কাহিনী নিয়ে লেখা পড়েছি মনে হয় কিছুদিন আগে।
এটাই সে তান্ত্রিকের পেইন্টিংস।
দেয়ালের ওই পাশটা তো খালিই আছে, ঝুলিয়ে দেই।
হ্যাঁ, ভালোই লাগবে, ঘুম থেকে ওটাই চোখে পড়বে। দেখিস, রাতে আবার তান্ত্রিকের কথা মনে পড়ে ভয় পাস না।
প্রীতি দেয়ালের ছবিটা ঝুলিয়ে দিয়ে পেছনে ফিরতেই কেমন একটা অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করল। ছবিটার দিকে ভালো করে তাকালো। আবার না, ছবি তো ঠিকই আছে, কোনো অস্বাভাবিকতা তো নেই ছবিতে। প্রীতি মনে মনে হেসে উঠল, তারপর এসে বসল সৌরভের পাশে। কিন্তু ওরা কেউ খেয়াল করল না পেইন্টিং এ দাঁড়িয়ে থাকা মলিন মুখের মেয়েটির হেসে থাকা মুখটা। বিকেলের দিকে আশিক আর প্রীতি নিজেদের বাসায় চলে যাওয়ার পর বেশ ভালো করে ছবিগুলো লক্ষ্য করল সৌরভ। ছবিগুলোর সবগুলোতেই একটা মেয়েকে দেখা যাচ্ছে। সৌরভ ছবিগুলোর সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে, 3-4 দিন পরের কথা। হঠাৎ মাঝরাতে টেলিফোনের শব্দ পেয়ে ঘুম ভেঙে গেল আশিকের। আশিক কিছু একটা বিরক্ত হয়ে উঠে বসল। এত রাতে আবার কি ফোন দেবে? প্রথমবার রাগ করে ফোন ধরল আশিক, কিন্তু দ্বিতীয়বার আবারও বেজে উঠল টেলিফোন।
শুনছিলেন এতক্ষণ ধরে আজকের কুয়াশার প্রথম পর্ব। প্রথম পর্বের পর এখন চলে যাব আমরা সরাসরি দ্বিতীয় পর্বে। আমি আর কোনো কথা বলছি না মাঝখানে। দ্বিতীয় পর্বের পর আবারও ফিরে আসছি। আপনি আছেন কুয়াশায়, শুনছেন এবিসি রেডিও 89.2, আর আপনার সঙ্গে আছি আমি আরজে শর্মিন।
শান্ত হ তুই, তারপর সব খুলে বলো আমাকে।
আমার প্রচন্ড ভয় করছে।
ভয় পাওয়ার কিছু হয়নি সৌরভ, আস্তে, তুই একটু শান্ত হ।
আমার কি হচ্ছে জানিস? মনে হচ্ছে আমি মারা যাবো। তুই একটু হয় প্লিজ,
এত রাতে
প্লিজ আশিক চলে আয়, সামথিং ইজ রং, প্লিজ তুই আয়।
আচ্ছা আচ্ছা দাঁড়া, আমি আসছি।
সৌরভের সাথে কথা বলে ফোন রেখে বাসা থেকে বেরিয়ে গেল আশিক। সৌরভের কথা শুনে আশিক নিজে অনেক বেশি ভয় পেয়ে গেছে। সৌরভ বাড়িয়ে বলার ছেলে না, নিশ্চয়ই এমন কিছু হয়েছে যা স্বাভাবিক নয়। আশিক দ্রুত গ্যারেজ থেকে গাড়িটা বের করে সোজা রওনা হল সৌরভের বাসার উদ্দেশ্যে। রাস্তা ফাঁকা হয়ে 20 মিনিটের মাথায় পৌঁছে গেল সৌরভের বাসার নিচে। আশিক 2-3টে করে সিঁড়ি টপকে উঠে গেল বাসার দোতলায়। রুমের সবগুলো আলো জ্বালিয়ে সৌরভ বসে আছে খাটের এক কোনায়। আশিক ঘরে ঢুকতেই লাফিয়ে নামলো বিছানা থেকে।
তুই এসে গেছিস, যা ভয় পাচ্ছিলাম।
আগে বস তো এখানে, এবার শান্ত হয়ে বল আমাকে ব্যাপারটা কি।
আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ মনে হলো আমার রুমে আমি ছাড়া আরো কেউ একজন আছে।
এতেই এত ভয় পেয়ে গেলি?
না, মাত্র তো শুরু, পুরোটা শোন তাহলেই বুঝতে পারবি। আমি প্রথমে ভেবেছি মনের ভুল, কিন্তু একটু পরে অনেক জোরে দরজা খোলা শব্দ হলো।
তারপর
আমি ভাবলাম চোর হবে হয়তো, আস্তে আস্তে উঠে বসলাম। দরজার দিকে তাকাতেই চমকে উঠলাম, দরজা খোলা,
আমার স্পষ্ট খেয়াল আছে আমি শুতে যাওয়ার আগে দরজা ভেতর দিয়ে ছিটকিনি দিয়েছি। পরে মনে মনে ভাবলাম ছিটকিনি হয়তো ঠিক মতো লাগেনি। আমি খাট থেকে উঠতেই চোখ গেল ওই পেন্টিংটার দিকে।
ওইটা?
হ্যাঁ, ওই ছবিটাই যে মেয়েটাকে দেখছিস, ওই মেয়েটা তখন ওই ছবিতেই ছিল না।
কে উল্টাপাল্টা বলছিস?
তুই বিশ্বাস কর আমি ভুল বলছি না।
আহা, তুই হয়তো অন্ধকারে ভুল দেখেছিস।
না, আমি লাইট ডালিয়ে দেখেছি, মেয়েটা আসলেই ছবিতে ছিল না।
তারপর তুই কি করলি?
আমি চুপ করে বসে রইলাম। একটু পরে দেখলাম মেয়েটা দরজা দিয়ে ঢুকছে। তারপর আস্তে আস্তে হেঁটে আমার সামনে দিয়ে আবার ছবিটার ভিতর ঢুকে গেল।
এবার তুই আমাকে বলতো, ছবি জীবন্ত হয় কিভাবে? এটা কি কখনো সম্ভব?
আমি জানতাম তুই বিশ্বাস করবি না, কিন্তু এটা সত্যি।
এটা প্রমাণ তো আর করতে পারবি না। যাই হোক, একটু ঘুমিয়ে নে।
তুই চলে যাবি না তো?
না, আমি একবার সকালে যাব।
সেদিন রাতে আশিক সৌরভের বাসাতেই থেকে গেল। সারা রাত সৌরভে শান্তিতে ঘুমালেও এক অজানা আশঙ্কায় আশিক সারা রাত ঘুমাতে পারল না। আশিক সৌরভের কথা কিছুতেই বিশ্বাস করতে পারল না। একটা ছবি কিভাবে জীবন্ত হয়ে ওঠে? ওর পেন্টিং গুলো কিনে আনাই সব থেকে বড় ভুল হয়েছে। এই ছবির কথা বারবার চিন্তা করে বলেই সৌরভের এমন হ্যালুসিনেশন হচ্ছে। আচ্ছা, ছবিগুলোকে বাসায় রাখা ঠিক হবে? হঠাৎ করে হেসে উঠে আশিক। সৌরভের সাথে থেকে ওর মাথাটাও গেছে। একটা পেন্টিং নিয়ে এত চিন্তা করার তো কিছু হয়নি। পরদিন সকালে আশিক নিজের বাসায় চলে গেল। যাবার সময় অনেকবার বলা সত্ত্বেও সৌরভ আশিকের বাসায় গিয়ে থাকতে রাজি হল না। ভয় থেকে পালিয়ে গেলে কোনো সমাধান হবে না, তাই সৌরভ নিজের বাসাতেই থাকার সিদ্ধান্ত নিল। আশিক চলে যাওয়ার পর সৌরভ বাসা থেকে বেরিয়ে গেল বাজারের উদ্দেশ্যে। বুয়া রান্না একদম খেতে পারে না সৌরভ, তাই নিজের রান্না সে নিজেই করবে। বাজার করে এসে চুলায় ভাত বসিয়ে ঘরে আসে সৌরভ। হঠাৎ প্রচন্ড একটা শব্দে চমকে উঠল।
ধাক্কা লেগে পড়ে গেছে।
কে আপনি?
আমি ইচ্ছা করে ফেলে নেই।
কে আপনি? কি হলো? কথা বলছেন না কেন? শুনুন, ছবির মধ্যে ঢুকে গেলেন, কি হচ্ছে সব আমার সাথে? আমি এখন কি করবো?
শব্দ হওয়ার সাথে সাথে রান্নাঘরে গিয়ে সৌরভ দেখল একটি মেয়ে রান্নাঘরে দাঁড়িয়ে আছে। সৌরভ নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এই সেই ছবির মেয়েটি যাকে সে গতকাল রাতেও দেখেছে? সৌরভের ভয় দূর করার জন্য মেয়েটির কাছে গিয়ে কথা জানতে চাইল, কিন্তু মেয়েটি কোনো কথার উত্তর না দিয়ে ধীরে ধীরে হেঁটে সৌরভের রুমের দিকে চলে যায়। সৌরভ মেয়েটির পেছন পেছন আসতে থাকে। একটা সময় মেয়েটি আবার ছবির ভেতরে ঢুকে যায়। সৌরভের কাছে পুরো ব্যাপারটি স্বপ্ন মনে হতে থাকে, কিন্তু সৌরভ জানে এটা কোনো স্বপ্ন নয়, এটা বাস্তব। অনেকক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকে সৌরভ। তারপর সিদ্ধান্ত নেয় আর কাউকে এই ব্যাপারে কিচ্ছু বলবে না। সে এই ছবির পিছনে লুকিয়ে থাকা রহস্য সে নিজেই খুঁজে বের করবে। সেদিন রাতের খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ ছাদে বসে থাকলো সৌরভ। ওর মন বলছে আজকেও দেখা পাবে সেই ছবির মেয়েটি, কিন্তু আর ভয় পাবে না সৌরভ, মেয়েটির সাথে কথা বলবে সে। মেয়েটি হয়তো তাকে কিছু বলতে চায়। নিজের মনকে শক্ত করে ঘরে ঢুকে সৌরভ।
আমি মায়া।
মায়া, আপনি এখানে কিভাবে এলেন?
আমি তো এখানেই থাকি, আপনি আমাকে চেনেন না?
আপনি এই ছবিগুলোর মেয়েটি না?
আমি এই ছবিগুলোতেই থাকি।
আপনি বের হন কিভাবে? আর আমি কি সত্যি আপনাকে দেখছি?
আমি একটি আত্মা, এই ছবিতে বন্দী হয়ে আছি।
কে বন্দি করেছে আপনাকে?
তান্ত্রিক ভাস্কর।
কিন্তু আপনি তো ছবিগুলো থেকে বের হতে পারেন।
তা পারি, কিন্তু আমার আত্মা চিরমুক্তি পায় না।
আপনি মুক্তি কিভাবে পাবেন?
সে অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন, অনেক কঠিন, অনেক কঠিন।
আপনি যাবেন না, যাবেন আপনি, যাবেন না, আমাকে ভুলে যান।
কথা শেষ না করে মায়ের আত্মা আবার পেন্টিংস এর ভেতরে ঢুকে গেল। সৌরভ পেছন থেকে অনেকবার ডাকা সত্ত্বেও একবারের জন্য পেছনে ফিরল না মায়ের আত্মা। সৌরভের সারা রাত ঘুম হল না। মায়ের জন্য মনে মনে কষ্ট হচ্ছে সৌরভের। কোনো ভাবে যদি মায়ের আত্মাকে চির মুক্তি দিয়ে দেওয়া যায় তাহলে কত ভালোই না হতো, কিন্তু সৌরভ একাকে সেটা পারবে আর কিভাবেই বা আত্মাকে মুক্ত করবে সে? এই ব্যাপারে কে ওকে সাহায্য করতে পারে? এখন শুধু প্রীতির ঢাকায় আসার অপেক্ষা। হয়তো ও কোনো সাহায্য করতে পারে বা কোনো উপায় বলতে পারে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে সৌরভ। পরদিন সকাল 8টায় বেজে ওঠে সৌরভের ফোন।
হ্যালো, হ্যালো
হ্যালো
হ্যাঁ বল
কিরে কি অবস্থা তোর
এই তো চলছে তোর কি অবস্থা
তুই ঠিক আছিস তো মানে আর ভয়টার পাসনি তো
না এদিকে সব ঠিকই আছে
যাক শেষ পর্যন্ত তাহলে তোর ভয় দূর হয়েছে
আচ্ছা প্রীতি কবে আসবে জানিস
চলে আসার কথা তো একদিনের মধ্যে
ফোনে কথা হয়েছে ওর সাথে
না ও যেখানে গেছে সেখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না
ও আচ্ছা এই ঠিক আছে রাখি রে পরে কল দেবো
কোন সমস্যা হলে ফোন দিস কিন্তু
আশিকের কাছ থেকে পুরো ব্যাপারটা গোপন করে গেল সৌরভ আশিককে বললেও কোনো লাভ হতো না কারণ ওর মধ্যে বিশ্বাস জিনিসটা অন্তত এই ব্যাপারে কাজ করবে না শুধু শুধু হাসির পাত্র হতে চায় না সৌরভ এই ব্যাপারে যে সাহায্য করতে পারবে তাকেই বলবে সব কিন্তু প্রীতি থাকায় না থাকায় বেশ সমস্যায় পড়েছে সৌরভ প্রতি রাতে মায়া নামের মেয়েটি ছবি থেকে বেরিয়ে আসে সারা ঘর হাঁটাহাঁটি করে ভয় কেটে গেল এই অস্বাভাবিক ব্যাপারটা সৌরভ মেনে নিতে পারছে না প্রতি রাতে অশরীরে আত্মার আবির্ভাব ঘটে যেখানে সেখানে একজন মানুষের পক্ষে এসব মেনে নিয়ে বসবাস করা সম্ভব নয় মায়া নামের মেয়েটা পরিষ্কার করে কিছু বলেও না কিছু যেন গোপন করে যাচ্ছে এদিকে সৌরভের সাথে কথা বলার পর থেকে মনের ভেতরে এক ধরনের সন্দেহের সৃষ্টি হয়েছে আশিকের এই সৌরভ যেন আগের সৌরভ নয় সৌরভের কথা আশিক স্পষ্ট বুঝতে পারছে কোন একটা ঝামেলা হয়েছে যা সৌরভ গোপন করছে ওর কাছ থেকে কিন্তু কি গোপন করছে আচ্ছা সৌরভ হঠাৎ প্রীতির কথা জিজ্ঞেস করলো কেন শুধু কথা ঘোরানোর জন্য নাকি ও সত্যি সত্যি সব প্রীতিকেই বলবে মনে মনে একটু রাগ হলো আশিকের কি এমন কথা যে সৌরভ ওকে না বলে প্রীতিকেই বলবে হয়তো কিছু নিয়ে রাগ করেছে পরদিন সকালে সৌরভের বাসায় চলে গেল আশিক আর যা দেখল তাতে আশিক হতভম্ব হয়ে গেল একটা মেয়ে দাঁড়িয়ে আছে সৌরভের ঘরের সামনে আশিককে দেখে দৌড়ে ঘরের ভেতরে ঢুকে গেল
সৌরভ কে ও তুই হঠাৎ এই সময়
আসতে ইচ্ছা করলো তাই চলে এলাম
আচ্ছা
বাইরে থেকে একটা মেয়ের গলার আওয়াজ পেলাম কেউ এসেছে নাকি
না কে আসবে কেউ আসেনি
তাহলে আমি ভুল শুনেছি নাকি
হ্যাঁ তাছাড়া আর কি ভুলই শুনেছিস
আমার মনে হচ্ছে আমি ঠিকই শুনেছি
ও হ্যাঁ আমি তো একটু আগে রেডিও শুনছিলাম ওটা শব্দই হয়তো শুনতে পেয়েছিস
এই রেডিওটা শুনছিলি ভেতরে তো ব্যাটারি নাই তোর আজকাল রেডিও শুনতে ব্যাটারি লাগে না দেখছি
তুই বস তো বাদ দে সব কি অবস্থা তোর
চলছে তুই আর ছবি দেখে রাতে ভয় পাস না এখন
না 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 ভয় পাবো কেন এখন আর ভয়টাই পাই না
মেয়েটার ছবি দেখে বের হয় না
আমার আর এখন আর হ্যালুসিনেশন হয় না
যাক না হলে ভালো এ কি পেন্ডিলস গুলো তো বাঁকা হয়ে আছে দাঁড়া সোজা করে দিয়ে আসি
পেন্টিংস গুলো ঠিক করে রাখার জন্য এগুলো সামনে নিয়ে দাঁড়ালো আশিক তারপর ভালো করে দেখলো মেয়েটার দিকে হ্যাঁ এই মেয়েটাই তো একেই তো তখন দরজার সামনে দেখেছে ও নিজের চোখে আশিক আরো ভালো করে লক্ষ্য করলো মেয়েটার মুখে হাসির রেখা স্পষ্ট হয়ে উঠেছে আগে তো এমন ছিল না প্রথমবার যখন ছবিটি দেখেছিল তখন মেয়েটির মুখ খুব মলিন ছিল কিন্তু আজকে তো মেয়েটার মুখে হাসি দেখা যাচ্ছে পরপর পাশে থাকা বাকি চারটা ছবির দিকে তাকালো আশিক ওই ছবিগুলো তো দেখা যাচ্ছে বেশ পরিবর্তন আশিক যেন আবার বিশ্বাস করতে শুরু করেছে সৌরভের কথাগুলো কিন্তু সৌরভকে এই ব্যাপারে কিছু বুঝতে না দিয়ে বেরিয়ে আসে ওর বাসা থেকে নিজের বাসায় পৌঁছেই আশিক ফোন করে প্রীতিকে দ্বিতীয় পর্ব শেষ সময় হয়ে গেছে আমাদের তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব শুনবার শেষ পর্বে আমরা আমাদের আজকের কাহিনীর সমস্ত সমাধান খুঁজে পাবো সব রহস্যের সমাধান খুঁজে পাচ্ছি আসুন তাহলে দেরি না করে চলে যাই গল্পের শেষ পর্ব শুনতে আর যে শর্মিন আছে আপনার সঙ্গে কুয়াশায় আর আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM
হ্যালো আশিক
হ্যালো কোথায় তুই
আজকে সকালে বাসায় এসেছি
আচ্ছা তাহলে পরে বলবো তুই রেস্ট নে
সমস্যা নেই কি বলবি বল
আজকে বের হবি বাসা থেকে
আজকে বের হব না রে তুই আমাকে ফোনেই বল কোন সমস্যা হয়েছে
অনেক বড় সমস্যা হয়েছে
কি হয়েছে তুই ঠিক আছিস তো
আমি ঠিক আছি কিন্তু সৌরভ ঠিক নাই
কেন কি হয়েছে ওর
শোন আমি যে তোকে এসব বলেছি আর তুই যে সব জানিস তা সৌরভকে বলার দরকার নেই
আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু হয়েছেটা কি আমাকে খুলে বল সব।
শোন তাহলে, আমি আর তুই সেদিন তো পেন্টিংস গুলোর বাসার দেয়ালে ঝুলিয়ে দিয়ে চলে আসলাম। তারপর আমি আর ওর বাসায় যাইনি দুই তিন দিন। তার ঠিক চার দিন পরে মাঝরাতে হঠাৎ সৌরভ ফোন দেয় আমাকে। কিছু একটা দেখে অনেক ভয় পেয়েছে সে। ফোনে বারবার বলছিল পেন্টিংস গুলো নাকি জীবন্ত। অনেক ভয় পাচ্ছিল একা থাকতে, তাই আমি তখনই গাড়ি নিয়ে ওর বাসায় চলে যাই।
তারপর
যাওয়ার পরে ও যা বলে তাতে আমার প্রথমে মনে হচ্ছে ওর হ্যালুসিনেশন হচ্ছে। সৌরভ নাকি স্পষ্ট দেখেছে ছবির মেয়েটা নাকি ছবি থেকে বেরিয়ে আসে।
কি বলছিস এসব, সম্ভব নাকি এটা?
আমিও প্রথম প্রথম তাই ভেবেছি, কিন্তু আস্তে আস্তে সৌরভের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আগের মতো কথা বলে না, ও আমার থেকে যেন কিছু লুকিয়ে যাচ্ছে।
তুই যা ভাবছিস তা তো নাও হতে পারে, এমনও হতে পারে ওর অন্য কোনো সমস্যা হয়েছে।
আমি যা ভাবছি তাই ঠিক।
তুই এত জোর দিয়ে কিভাবে বলছিস?
শোন, আমি আজকে ওকে না জানিয়ে ওর বাসায় গিয়েছিলাম। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই দেখি একটা মেয়ে সৌরভের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই দৌড়ে রুমের ভেতর ঢুকে পড়লো। আর আমি স্পষ্ট শুনতে পেলাম মেয়েটা সৌরভকে বলল ও আসছে। আমি ঘরে ঢুকে দেখি সৌরভ দাঁড়িয়ে আছে খাটের পাশে।
মেয়েটাকে দেখেছিস?
না, ঘরে সৌরভ একাই ছিল। আমি জানতে চাইলাম কার সাথে কথা বলছিল। সৌরভ বললো নাকি রেডিও শুনছিল। আমি রেডিওটা হাতে নিয়ে দেখি রেডিওর মধ্যে ব্যাটারিই নাই।
ওকে কিছু জিজ্ঞেস করিস নি আর?
না, কারণ আমাকে সত্যিটা বলবে না তা আমি ভালো করেই জানি।
তুই যা বললি তাতে তো ওই পেন্টিংস গুলো আর বাসায় রাখা ঠিক হবে না।
হ্যাঁ, ওই পেন্টিংস গুলো হলো অভিশপ্ত। জানিস আমি আসার আগে ভালো করে পেন্টিংস গুলোর দিকে তাকিয়েছিলাম। পাঁচটা পেন্টিং এ অনেক পরিবর্তন এসেছে। প্রথম দিন যখন দেখেছি প্রথম পেন্টিংটায় মেয়েটার মুখ ছিল মলিন, কিন্তু আজকে দেখলাম মেয়েটা হাসছে। প্রথম দিন দ্বিতীয় যে ছবিটা দেখি তাতে আকাশের দিকে মুখ করে তাকিয়েছিল, কিন্তু আজকে মেয়েটা আমার দিকে তাকিয়েছিল।
আর তৃতীয় ছবিটা ছিল মেয়েটির রক্তাক্ত ছবি, ওটার কি কোনো পরিবর্তন হয়েছে?
হ্যাঁ, আজকে দেখলাম ওই ছবিতে মেয়ের চোখগুলো চকচক করছে। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো চতুর্থ ছবিটায় কোনো পরিবর্তন হয়নি।
আশিক, সৌরভ যদি আমাকে ফোন দেয় তাহলে আমি কি করব?
যদি যেতে বলে তাহলে তোর ইচ্ছে হলে তুই যেতে পারিস।
এক কাজ করি, ও আমাকে কল দিয়ে যদি যেতে বলে তাহলে ওর বাসায় যাওয়ার আগে তোর সাথে দেখা করব, দেখি কোনো উপায় পাওয়া যায় কিনা।
আচ্ছা, আমাকে ফোন দিস।
আচ্ছা, রাখছি। একদম প্রথম থেকে প্রীতিকে সব খুলে বলল আশিক, যত তাড়াতাড়ি সম্ভব ওই ছবিগুলোর একটা ব্যবস্থা করতে হবে, নাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। বারবার একই চিন্তা ঘুরপাক করছে আশিকের মাথায়। শুধু আশিকের কথা বললে ভুল হবে, প্রীতি অনেক বেশি চিন্তিত এই ব্যাপারটাকে নিয়ে। কিন্তু ওরা কেউ জানে না ঠিক এই মুহূর্তে সৌরভের সাথে কি হচ্ছে।
আপনার পরিবারে কে কে ছিল?
আমার পরিবারে মা বাবা ছিলেন, আমার ছোট একটা ভাইও ছিল।
তারপর তারপর কি হলো?
একদিন আমার মা অনেক অসুস্থ হয়ে পড়েন, গ্রামে কোনো ভালো ডাক্তারও ছিল না। তখন বাবা অনেক কবিরাজ নিয়ে আসেন, কিন্তু কেউ কিচ্ছু করতে পারে না। তারপর এক কবিরাজ বাবাকে ভাস্কর নামের এক লোকের ঠিকানা দেন। তিনি বলেন এই রোগ শুধু একমাত্র তিনি ঠিক করতে পারবেন, তাই বাবা কিছু না ভেবেই তাকে খবর দেন। তিনি এসে মাকে দেখে বলেন এক শর্তে তিনি সারাতে পারেন মাকে।
শর্ত? কি শর্ত?
আমাকে তার সাথে বিয়ে দিতে হবে।
আপনার বাবা মা রাজি হয়ে গেলেন?
তাছাড়া তো কোনো উপায় ছিল না। আর তিনি ছিলেন অনেক ধনী, আমার বাবা মা খুশি নিয়েই বিয়ে দিয়ে দিলেন আমার।
তারপর?
আমি যেদিন ওনার বাসায় যাই সেদিন একটা ঘরে অনেক মানুষের কান্নার শব্দ শুনতে পাই, কিন্তু কোন ঘর থেকে আসছে তা বুঝতে পারিনি। অনেক খুঁজেছি কিন্তু সব ঘরে ফাঁকা ছিল।
তারপর?
তারপর একদিন মায়ের একটা বলতে থাকে প্রথম থেকে সবকিছু, বলতে থাকে এমন এক অবিশ্বাস্য কাহিনী যা যে কোনো মানুষের জন্য বড় রকমের ধাক্কা। শুনতে শুনতে সৌরভের সারা শরীর ঠান্ডা হয়ে আসতে থাকে। ঘটনার স্বার্থে আমাদের চলে যেতে হবে সেই দিনে, যেদিন মায়া জানতে পারে তান্ত্রিক ভাস্করের রূপ ঠিক কতটা ভয়ঙ্কর। আজ থেকে চার বছর আগের কথা, একদিন প্রচন্ড গোঙানোর শব্দে মাঝরাতে ঘুম ভেঙে যায় মায়ার। পাশ ফিরতে দেখে স্বামী ভাস্কর পাশে নেই। এবার প্রচন্ড ভয় পেয়ে যায় মায়া, তারপর ধীরে ধীরে বেরিয়ে আসে ঘর থেকে। গোঙানোর শব্দটা আরো স্পষ্টভাবে কানে আসতে থাকে মায়া। স্বামীকে খুঁজতে প্রথমে চলে যায় তার কাজের ঘরে, তারপর একি ও তো নেই এখানে, কোথায় গেল? এখন আমি কি করব? গোঙানোর শব্দটা তো এখনো হচ্ছে, কি করব এখন? না,
শব্দটা কোথা থেকে আসছে আগে সেটা খুঁজে বের করতে হবে। রান্নাঘর থেকে দেখি তো।
কে কে ওখানে?
আমি আমি মায়া।
তুমি ঘুম থেকে উঠেছো কেন? আর এখানে বা কি করছো?
গোঙানোর শব্দ শুনে ঘুম ভেঙে গেছে। তুমি শুনতে পাচ্ছ না?
হবে কোনো কুকুর বিড়াল। চলো ঘরে চলো।
আমার তো মনে হচ্ছে এ বাসার কোনো ঘর থেকে শব্দটা হচ্ছে।
এসব আজে বাজে কথা কে বলেছে তোমাকে?
কেউ বলেনি, আমারই মনে হয়েছে।
অনেক রাত হয়েছে, শুয়ে ঘুমিয়ে পড়ো।
সারা রাত খাটে শুয়ে ছটফট করতে থাকে মায়া। সে তো এতগুলো দিন ধরে ভুল শুনতে পারে না। সে বিয়ের পরদিন থেকে কত রকম শব্দ কানে এসেছে ওর। একটা মানুষ এতদিন ধরে ভুল শুনতে পারে? সবকিছু যেন অস্পষ্ট মায়ের কাছে। কাকে বলবে এসব কথা? সে কাজের ভুয়া কাজ করে দিয়ে বাড়ি চলে যায়, কাজের বাইরে একটা কথাও বলে না। এছাড়া আশেপাশের কাউকে চেনেও না সে। এভাবে কতদিন চলতে পারে? এসব ভাবতে ভাবতে হঠাৎ করে একটা কথা মনে পড়ে যায় মায়ের। সে যখন রান্নাঘরে ছিল তখন ভাস্কর পেছন থেকে এসে ডাক দেয়। পেছন থেকে তো কাজের ঘর, কিন্তু ভাস্কর তো সেখানে ছিল না। তাহলে হঠাৎ কোথেকে আসলো? এবার বেশ বড় একটা খটকা লাগলো মায়ের। রান্নাঘর বরাবর সোজা অনেকটা গেলে ভাস্করের কাজের ঘর। একমাত্র ওই ঘর থেকে বের হলেই পেছন দিয়ে আসার প্রশ্ন ওঠে। কিন্তু সে তো ভালো করে দেখেছে, ভাস্কর তো কাজের ঘরে ছিল না। আর অন্য কোন রুম থেকে আসলে মায়ের চোখের সামনে দিয়ে আসতে হতো। কিছুতেই হিসাব মিলাতে পারছে না মায়া। ওকে ভাস্করকে কিছু জিজ্ঞেস করবে? না, এটা করা ঠিক হবে না। ভাস্কর সত্যিটা বলবে না তা মায়া জানে। তাকেই সত্যিটা খুঁজে বের করে নিতে হবে। পরের দিন সকালে খাবার টেবিলে এই বিষয়ে কথা বলা শুরু করে মায়া।
তুমি কি আজকে বের হবে?
হ্যাঁ, কেন বলো তো?
না, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা, একটা কথা বলবো?
বলো।
আমাদের বাসায় যে বুয়াটা, ও কবে থেকে কাজ করে?
আমাদের বিয়ের কিছুদিন আগে থেকে। কেন, কোনো সমস্যা?
না, মানে তেমন একটা কথা বলে না।
কম কথা বলাই ভালো, বেশি কথা বললে সময় আর শক্তি দুটোই নষ্ট হয়।
না, মানে একেবারে কথা বলে না।
কাজ ঠিক মতো করলেই হলো।
তা ঠিক মতোই করে।
কালকে রাতে কি যেন বলছিলে?
একটা গোঙানোর শব্দ শুনতে পাচ্ছিলাম।
কোথায়? আমি তো শুনতে পাচ্ছিলাম না, এখনো পাচ্ছি না।
এখন আমিও তো শুনতে পাচ্ছি না।
তুমি দাঁড়িয়ে আছো কেন? খেতে বসো।
না, এখন খাবো না, একটা বাজে গন্ধ পাচ্ছি।
কোথায়? আমি তো ভালো গন্ধ পাচ্ছি।
আমার সাথে কেন এমন হচ্ছে? আগে তো এমন হতো না।
কোনো কিছু নিয়ে বেশি বেশি করতে হয় না।
কি নিয়ে বেশি বেশি করেছি?
আমার দেরি হয়ে যাচ্ছে, পরে কথা হবে।
তুমি তো ঠিক মতো খেলেই না। এ কি?
খাবার রেখে টেবিল থেকে উঠে গেল ভাস্কর। কিছু যেন গোপন করতে চাইছে সে মায়ের কাছ থেকে, কিন্তু ভাস্কর জানত না। ইতিমধ্যে মায়ের মনে সন্দেহের কালো মেঘ ছেয়ে গেছে। ভাস্কর বেরিয়ে যাওয়ার পর মায়ের সব কাজ খুব দ্রুত সেরে নিল। তারপর চলে গেল ভাস্করের রুমে। এই রুমে ভাস্করের প্রয়োজনীয় সব জিনিস থাকে। এই রুমে কবিরাজি সব কাজ করে ভাস্কর। রুমে ঢুকে প্রতিটা জিনিস ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মায়া। হঠাৎ করে আবার গোঙানোর শব্দটা কানে আসতে থাকে। আশেপাশে উঁচু খুঁজতে থাকে মায়া। হঠাৎ দক্ষিণ দিকের দেয়ালের পাশ দিয়ে যেতে মায়ের মনে হল শব্দটার উৎস যেন ওর খুব কাছে। দেয়ালে হাত দিতে যাওয়ার আগে হঠাৎ চোখ যায় দেয়ালে টাঙানো ছবিটার দিকে। ছবিটা ভাস্করের আঁকা, বেশ সুন্দর কোন ছবি নয়, একটা ভয়ঙ্কর দানব জাতীয় কিছু মুখ আঁকা। ছবিটা থেকে বেশিক্ষণ তাকিয়েও থাকা যায়। মায়ের ছবিটা থেকে চোখ সরিয়ে নিতেই কি যেন একটা চোখে পড়ল ওর। মায়া আবার তাকাল ছবিটা। ছবিতে থাকা দানব জাতীয় ভয়ঙ্কর প্রাণের চোখের দিকে তাকাল।
একই ছবিটায় তো আমার প্রতিবিম্ব দেখা যাওয়ার কথা। ছবিটার চোখের দিকে তো একটু কেমন যেন হালকা আলো দেখা যাচ্ছে। কিসের আলো ওটা? দেখি তো একটু কাছে গিয়ে। একই এখানে তো একটা ঘর মনে হচ্ছে, কাদের যেন দেখা যাচ্ছে। কিন্তু কিন্তু এটা কোন ঘর কিছুই তো বুঝতে পারছি না। কেউ আছেন? কেউ আছেন ভেতরে? মানুষ না ওটা, কি করছে ওখানে? এই ঘরে যাবো কিভাবে আমি? ওই ঘরে যাবো কিভাবে? ওখান থেকে তো গোঙানোর শব্দটা আসছে। টেবিলের নিচে ওটা কি? এই জায়গায় মেঝেটা আনুন কেন?
থেকে এদিক দিয়ে ওই ঘরে যাওয়া যায়। দেখি তো একটা সিঁড়ি দেখা যাচ্ছে, এটাই তাহলে ওই ঘরে যাওয়ার রাস্তা। হ্যাঁ এটাই এটাই।
গুপ্তকক্ষে যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছে মায়া। অনেক অন্ধকার, ঠিক মতো দেখা যাচ্ছে না ভেতরটা। সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে মায়া। কটু একটা গন্ধ নাকে আসে ওর, যেন দম বন্ধ হয়ে যাচ্ছে মায়া। তবু সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল মায়া। তারপর যা দেখতে পেল তা অবিশ্বাস। সারি সারি গলা কাটা লাশ ঝুলিয়ে রাখা হয়েছে দেয়ালে। কিছু কিছু লাশ থেকে টাটকা রক্ত ঝরে পড়ছে। কিছু দূরে বেঁধে রাখা হয়েছে একটি মেয়েকে। মেয়েটি সারা শরীর ক্ষত বিক্ষত।
এই যে কে আপনি, এখানে কে আটকে রেখেছে আপনাকে? কথা বলুন, আমি আপনার দড়িগুলো খুলে দিচ্ছি। আপনি পালিয়েছেন এখান থেকে, পালিয়েছেন। কেউ যেন এদিকে আসছে, উঠুন, পালিয়ে যান এখান থেকে। এদিকে সোজা দৌড়ে যাবেন, বের হওয়ার রাস্তা পেয়ে যাবেন আপনি।
এখানে আসার উপায় থাকলেও পালানোর কোন উপায় নেই।
তুমি?
হ্যাঁ, তুমি এখনো কিছু বুঝতে পারো?
তুমি এগুলো করেছো? এই মানুষগুলোর এই অবস্থা তুমি করেছো?
হ্যাঁ আমি করেছি।
কেন কেন করেছো?
কারণ এটাই আমার, আমি প্রেত সাধনা করি, আমি একজন প্রেত সাধক। তুমি এগুলো জেনে ফেলে ঠিক করো, একদম ঠিক করনি মায়া।
এভাবে মানুষকে হত্যা করে কেউ?
এখন থেকে তুমিও তাই করবে।
না আমি করব না, আমি থাকবো না তোমার সাথে।
কোথায় যাচ্ছ?
ছাড়ো আমাকে, ছাড়ো।
আমি তো প্রথমেই তোমাকে বলে দিয়েছি, এখানে আসা যায় কিন্তু বের হওয়া যায় না।
তার মানে
বাকিটা জীবন তোমাকে এখানেই বন্দী থাকতে?
না না, ছাড়ো আমাকে।
হ্যাঁ তাই তো, এখানে একটু কটু গন্ধ আছে, তোমার এখানে থাকতে কষ্ট হবে। তোমার জন্য তাহলে অন্য একটা ব্যবস্থা করি, কি বল?
কি বলছো তুমি? কি বলছো তুমি? আমাকে মেরে ফেলবে?
ঠিক বলেছো, তুমি একদম ঠিক বলেছো। এরপরে তো তোমাকে আর বাঁচিয়ে রাখা যায় না, তবে তুমি চিন্তা করো না, তুমি আমার কাছেই থাকবে। একটা কথা শুনে রাখো, তোমাকে যে ছুরি দিয়ে হত্যা করলাম এটা আমার একটা বিশেষ ছুরি। এই ছুরি দিয়ে যাকে হত্যা করা হয় তার আত্মা মুক্তি পায় না, তোমার আত্মাও মুক্তি পাবে না। আমি তোমার আত্মাকে তোমার ছবির মধ্যে বন্দী করে রাখবো, তবে তোমার আত্মা মুক্তির জন্য ছটফট করবে কিন্তু মুক্তি পাবে না। তবে তোমার মুক্তির একটা উপায় আছে, তোমার আত্মা যদি 13 জন মানুষকে এখানে ধরে আনতে পারে তবেই তোমার আত্মা মুক্তি পাবে। তবে তাদের সবাইকে পুরুষ হতে হবে। এখন থেকে তুমিও আমার মতো হয়ে যাবে, আমার মতো।
তান্ত্রিক ভাস্কর মায়াকে মন্ত্রপুত ছুরি দিয়ে খুন করল। তারপর মায়ার আত্মাকে বন্দি করে রাখল মায়ার ছবিতে, আর মায়ের লাশ রেখে দিল এক লোহার কফিনের মধ্যে। মায়ের আত্মা মুক্তি পেতে পারে মাত্র একটি উপায়, মায়ের আত্মাকে 13 জন মানুষকে সেই গুপ্ত কক্ষে নিয়ে যেতে হবে, তারপর তুলে দিতে হবে তান্ত্রিক ভাস্করের হাতে, তবেই মায়ের আত্মা মুক্তি পাবে। পুরো ঘটনা শুনে স্তম্ভিত হয়ে গেল সৌরভ। মায়া নিজের চোখ মুছল।
তান্ত্রিক ভাস্কর তো মারা গেছেন, তাহলে 13 জনকে নিয়ে কি হবে?
ভাস্কর আত্মহত্যা করে আরো বড় বেশি শক্তিশালী হয়ে গেছে, ওর আত্মা এখন ওই বাড়িতেই আছে, সব সময় থাকবে।
আপনি কি সত্যি 13 জনকে ওই বাড়িতে নিয়ে যাবেন?
সকাল হয়ে গেছে, তোমার বন্ধু আশিক একটু পরে এখানে আসবে, আমি এখন আসি।
পরদিন সকালে আশিক আর এলো না। এভাবে কেটে গেল আরো 3 দিন, তারপরে কেটে গেল 1 সপ্তাহ।
তোমার বন্ধুর মাথায় কি সমস্যা ছিল নাকি?
না তো আঙ্কেল,
প্রথম দিন তো আমারও দেখে সুস্থ মনে হয়েছে, কিন্তু এরপর পুরো পাগল মনে হইতেছে।
কেন, এমন কি করেছিল সৌরভ?
সারাদিন ঘরের দরজাটা বসে থাকতো, আর যতবারই দেখতেছি তোমার বন্ধুকে ততবারই একা একা বসে বিড়বিড় করতেছে, আশেপাশে কারোর সাথে কথাও বলতো না, একা একাই মাঝরাতে ছাদে বসে বিড়বিড় করত।
ওকে শেষ কবে দেখেছেন আপনি?
এই তো এই 10-12 দিন আগে।
ও আচ্ছা, দরজার তালাটা একটু খুলে দেবেন, আমি আমার ঘরের ভেতরটা একটু দেখব।
একটু দাঁড়াও, তেমন কিছু দেখা যায় নাই, তবুও তোমার দেখাইতেছি।
সবকিছুই তো রয়ে গেছে।
হ্যাঁ, শুধু মানুষটাই নাই।
আঙ্কেল, এখানে যে পাঁচটা ছবি ছিল সেগুলো কোথায়?
ছবি? না তো, আমি এখানে কোনো ছবি টবি দেখি নাই।
তাহলে ছবিগুলো কোথায় গেল?
কিছু বললা?
জি না, কিছু না।
তা তোমার বন্ধু তো দুই মাসের ভাড়া বাকি রেখা গেছে, আর যা ফেলে গেছে এগুলো বেঁচে তো 1,000 বেশি কিছু পাবো না।
কত টাকা ভাড়া পাবেন আপনি?
7,000।
এই নিন টাকা, আর এই মালপত্রগুলো একটা ফ্যান থেকে তুলে দিন।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ব্যানের ব্যবস্থা করতেছি।
সৌরভের ঘরে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু পেন্টিংস গুলো গেল কোথায়? আর প্রীতি খবর নিয়ে আর পেন্টিং সম্পর্কে যা জানতে পেরেছে, তাতে তো যার কাছে পেন্টিংস আছে তার তো ভয়ঙ্কর বিপদ। কি করবে কিছু বুঝতে পারছি না। প্রীতি,
হ্যালো,
কি রে, সৌরভের কোনো খবর পেয়েছিস?
না,
থানা থেকেও তো আমাকে ফোন দেয়নি। কি যে হবে কিচ্ছু বুঝতে পারছি না।
চিন্তা করিস না
আশিক, আমি আজকে ওই তান্ত্রিকের বাড়ি সম্পর্কে খবর নিতে গিয়েছিলাম।
কিছু জানতে পারলি?
হ্যাঁ, তার থেকে বড় ব্যাপার কি জানিস, আজকে সৌরভের বাসায় গিয়েছিলাম, সব কিছুই আছে, শুধু পেন্টিংস গুলোই নেই।
আর কি জানতে পেরেছিস?
ভাস্কর তান্ত্রিকের ব্যক্তিগত ডায়েরি উদ্ধার করেছে পুলিশ। ডায়েরিতে লেখা ছিল ওই পেন্টিংস এর তান্ত্রিকের বইয়ের আত্মাকে বন্দী করে রাখা হয়েছে, 13 জন আত্মহরণ করলে তারপর তার আত্মা ওই চির মুক্তি পাবে।
তোকে পরে ফোন দিচ্ছে।
আচ্ছা।
ফোন রেখে দিয়ে আশিক কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর তাকালো ওর ঘরের দক্ষিণ দিকে। এক সিরিয়ালে ঝোলানো আছে সেই অভিশপ্ত পেন্টিংস গুলো। সৌরভের বাসায় গিয়ে কিছুদিন আগে পেন্টিংস গুলো নিয়ে এসেছে ও। সেদিন ও স্পষ্ট দেখেছে 5 নম্বর পেন্টিংটায় মায়ের পাশে দাঁড়িয়ে আছে সৌরভ। অসম্পূর্ণ পেন্টিং সম্পূর্ণ হয়েছে। কিছুদিন ধরে প্রতি রাতে সৌরভের মতো নিজেও মায়াকে দেখতে পায়, কথা বলে ওর সাথে। আশিক উঠে দাঁড়ায়, তারপর ধীরে ধীরে চলে যায় 5 নম্বর পেন্টিংটার কাছে। হাত দিয়ে স্পর্শ করতেই পেন্টিংটা থেকে সৌরভের প্রতিকৃতি ধীরে ধীরে মিলিয়ে যায়। আশিক জানে এর পরিণতি সম্পর্কে, কে জানে ও কত নম্বর। এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশার গল্প, যে একটু আগে শেষ হয়ে গেছে। আজকের গল্পের নাম ঘটনার অন্তরালে, লিখেছেন ফাতেমা কাইমি এবং নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফারজানা এবং সাউন্ডে ছিলেন খালিদ। জানিয়ে দিচ্ছি যারা আজকের গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাদের নামগুলো। সৌরভের চরিত্রে অভিনয় করেছেন নফিজ, আশিকের চরিত্রে তুষার, প্রীতির চরিত্রে রুমি, তান্ত্রিক ভাস্করের চরিত্রে অভিনয় করেছেন সেতু, মায়ের চরিত্রে অভিনয় করেছেন সাকিব ফারজানা, বাড়িওয়ালার চরিত্রে অভিনয় করেছেন সাইফ এবং নিলামকারীর চরিত্রে ছিলেন খালিদ। এই ছিল আজকের কুয়াশার কলা কুশলীদের নাম। আগামী সপ্তাহে আবারও নতুন গল্প শুনবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।